বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 5 আগস্ট, 21 শ্রাবণ এবং ফার্সি 14 মোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টে 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। আফগানিস্তানে তালেবানের সঙ্গে দায়েশ জঙ্গিদের সংঘর্ষ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে এক আধ্যাত্মিক দরবেশ যোদ্ধা শাহ সুলতান বলখি মাহিসওয়ারের কাহিনী সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে শোকাবহ মহরম উপলক্ষে একটি বিশেষ আলোচনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইরানি জেনারেল সালামের কঠোর হুঁশিয়ারি। লেবাননে প্রস্তুত রয়েছে 1,00,000 ক্ষেপণাস্ত্র। চীন মার্কিন উত্তেজনা অব্যাহত। আমেরিকার প্রতিনিধি পরিষদের স্পিকার ফেলোসি ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপ। একই দিনে ঢাকা যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। নেপালকে বন্দর ব্যবহারের প্রস্তাব দিল বাংলাদেশ। এবং ভারতের সরকার বিরোধী আন্দোলনে নেমে গ্রেপ্তার কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা। কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের 3 বছর পূর্তি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটি বাইতুল মোকাদ্দাস অভিযানই যথেষ্ট। ইরাকের সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে 1982 সালের এপ্রিল মাসে ইরানের যে সফল অভিযান চালিয়েছিল তার নাম ছিল বাইতুল মোকাদ্দাস অভিযান। এক মাসব্যাপী এই অভিযানের মাধ্যমে খোররাম শহর সহ 5,038 বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল ইরানি বাহিনী। IRGC-র প্রধান ওই অভিযানের কথা উল্লেখ করে ইরানিদের সাহসিকতার প্রশংসা করেন। তিনি শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের একের পর এক বিজয়ের কথা উল্লেখ করে বলেন, লেবাননে 1,00,000-এরও বেশি ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে জাহান্নামে পরিণত করা সম্ভব। লেবাননের হিজবুল্লাহ এখন অনেক বড় শক্তি। তারা প্রস্তুত এবং দৃঢ়প্রত্যয়ী। ইসরায়েল হিসাব নিকাশে ভুল করলে তাদের বিরুদ্ধে একটি বাইতুল মোকাদ্দাস অভিযানই যথেষ্ট। তিনি সাম্রাজ্যবাদী আমেরিকা প্রসঙ্গে বলেন, বিশ্বের মোট সামরিক বাজেটের 50% হচ্ছে আমেরিকার। তবে বলা যায় বর্তমানে মুসলিম বিশ্বে আমেরিকার সরাসরি উপস্থিতির ইতি ঘটেছে। সিরিয়ায় ফোরাতের পূর্ব উপকূলের একাংশ এবং ইরাকের 2-3টি ঘাঁটি ছাড়া আর কোথাও তাদের সরাসরি উপস্থিতি নেই বললেই চলে। বিশ্বের মুসলমানেরা তথাকথিত বৃহৎ শক্তিগুলোর হাড় ভেঙে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। জেনারেল সালামি গতকাল তেহরানে 5 ইরানি শহীদের জানাজা অনুষ্ঠানে এসব কথা বলেন। ওই 5 ইরানি সিরিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধে শহীদ হয়েছেন। সিরিয়ার সরকারের আনুষ্ঠানিক অনুরোধে ইরান সেদেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে উপদেষ্টা পাঠিয়েছিল।
ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব ও দেশের প্রখ্যাত আলেম হাজ আলী আকবরি বলেছেন, শত্রুদের নিষেধাজ্ঞা ব্যর্থ করার প্রক্রিয়া পুরোদমে অব্যাহত রয়েছে। দেশের সরকার এই প্রক্রিয়াকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আজ তেহরানে জুমার নামাজের আগে দেওয়া খুতবায় একথা বলেন। ইরানে সবসময় জুমার নামাজের খুতবার একাংশে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন খতিব। তেহরানের প্রধান জামাতের আজকের খতিব ভিয়েনায় আবারও পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনার শুরুর প্রতি ইঙ্গিত করে বলেছেন, দেশের সরকার পরমাণু আলোচনার উপর অর্থনীতিকে নির্ভরশীল করে রাখেনি। সংশ্লিষ্টরা নিষেধাজ্ঞা ব্যর্থ করার লক্ষ্যে তৎপরতা অব্যাহত রেখেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়াও চলছে। হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবরি আশা প্রকাশ করে বলেন, পরমাণু বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিরা সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দেশের স্বার্থ ও অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা রাখবেন। আসন্ন শীতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকটের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওয়াউজি বলেছেন, এই সংকট মেটানোর জন্য তেহরান আরও বেশি তেল উৎপাদন করতে প্রস্তুত, তবে এজন্য ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন জাওয়াদ ওয়াউজি। তিনি আবারও বলেন, ইরান তার অধিকারের 28 লাখ ব্যারেল তেল উত্তোলনে শিগগিরই ফিরে যাবে। 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করে এবং সে সময় ইরানের তেল উৎপাদন যাতে শূন্যের কোটায় নেমে আসে সেজন্য তৎকালীন ট্রাম্প সরকার নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের চেষ্টা চালায়, তবে ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারেনি মার্কিন সরকার। গতকাল ওপেকের বৈঠকে জাওয়াদ ওয়াইজি বলেছেন, তেল ও গ্যাসের সম্মিলিত মজুদের দিক দিয়ে ইরান বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানির অধিকারী দেশ। এই বিশাল মজুদ থেকে যত তাড়াতাড়ি সম্ভব শীত মোকাবেলার জন্য বেশি তেল সরবরাহ করতে প্রস্তুত ইরান। ইরান শিগগিরই নিষেধাজ্ঞা পূর্ব সময়ের উৎপাদনে যেতে চায়। চীনের বিরুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপের পাশাপাশি চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করেছেন। ওই বিবৃতিতেই পেলোসি ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়েছে। এদিকে আমেরিকার সঙ্গে বেশ কিছু সামরিক এবং বেসামরিক ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে চীন। আমেরিকার সঙ্গে যেসব ক্ষেত্রে চীনের কোন রকমের যোগাযোগ থাকবে না তার একটি তালিকা প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে দুদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যকার সব ধরনের বৈঠক, সমুদ্র নিরাপত্তা বিষয়ক পরামর্শ, অবৈধ অভিবাসন সম্পর্কিত সহযোগিতা, বিচার বিভাগীয় সহযোগিতা, আন্তর্জাতিক অপরাধ, মাদক নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তন। পাশাপাশি দুদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পরিকল্পিত ফোন আলাপও বাতিল করা হয়েছে। এশিয়া সফরের শেষ পর্যায়ে বর্তমানে জাপানে রয়েছেন পেলোসি। এর আগে গত মঙ্গলবার রাতে তাইওয়ানে পৌঁছান তিনি। পেলোসির এই সফর ঘিরে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে উত্তেজনা চলছে। এজন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে আগে থেকে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল চীন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। তাইওয়ান নিয়ে উত্তেজনার মাঝে আগামীকাল একই দিনে বাংলাদেশ সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
তাইওয়ান নিয়ে চীন মার্কিন উত্তেজনার মাঝে আগামীকাল শনিবার একই দিনে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন বাংলাদেশ ছাড়াও ভারত ও কুয়েত সফর করবেন বলে জানা গেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 6 আগস্ট সকালে বাংলাদেশে পৌঁছবেন এবং 7 তারিখ ফিরে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে 7 আগস্ট সকালে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। অপরপক্ষে মিশেল জে সিসনের ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে ওয়াশিংটনের বহুপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা ইস্যুটি গুরুত্ব পাবে। এছাড়া বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা, মানবাধিকার ও রোহিঙ্গা ইস্যু থাকবে আলোচনার টেবিলে। ওদিকে ওয়াং ই এই সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেছেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর এবং বিস্তৃত। সে জায়গা থেকে আসন্ন সফরে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আমরা সবসময়ই এক চীন নীতিতে বিশ্বাস করি। আমরা চাই যে এই ইস্যুতে পরিস্থিতি যাতে অবনতি না হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক সুবিধার জন্য সৈয়দপুর বিমানবন্দরের পাশাপাশি আবারও মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহারের জন্য নেপালকে প্রস্তাব দিয়েছেন। নেপালের সফররত সংসদীয় প্রতিনিধি দল আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই প্রস্তাব দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নেপাল আমাদের মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে সুবিধা নিতে পারে। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নেপালের ফেডারেল পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান পবিত্র নিরুয়ালা খারেল। ভারতে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, পণ্য ও পরিষেবা কর, জিএসটি সহ একাধিক ইস্যুতে আজ সকালে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। আজ রাজধানী দিল্লি সহ গোটা দেশজুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়। ওই ইস্যুতে রাষ্ট্রপতি ভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত মিছিল করা হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। কংগ্রেস সূত্রে খবর, দলীয় এমপিরা রাষ্ট্রপতি ভবন চলো কর্মসূচিতে সংসদ ভবন থেকে যাত্রা শুরু করে নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সরকারি বাসভবনে পৌঁছবেন এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যাবেন বলে কথা ছিল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ শুক্রবার সকালে কংগ্রেসের বিক্ষোভ মিছিল শুরু হয়, কিন্তু সেটি কিছুদূর এগোতেই তা আটকে দেওয়া হয়। কংগ্রেস এমপিদের নিয়ে মিছিল করে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি, কিন্তু প্রতিবাদ মিছিল বিজয় চক পৌঁছানোর আগেই তাকে এবং অন্যদের আটক করে দিল্লি পুলিশ। আজ রাস্তায় বসে পড়ে প্রতিবাদে সোচ্চার হন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও, পরে তাকেও আটক করা হয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিলে 3 বছর পূর্ণ হয়েছে। এ সময়ের মধ্যে কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর 174 জন সদস্য এবং 110 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিলে 3 বছর পূর্ণ হয়েছে। ওই সময়ের মধ্যে কাশ্মীরে 174 জন নিরাপত্তা বাহিনীর জওয়ান বা পুলিশ ও 110 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার পুলিশের পক্ষ থেকে এক তথ্য বিবরণীতে প্রকাশ, 370 ধারা অপসারণের পর কাশ্মীরে সন্ত্রাসী ঘটনা কমেছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলাজনিত ঘটনায় কোনো বেসামরিক নাগরিক বা জওয়ানের মৃত্যু হয়নি। সন্ত্রাসী ঘটনায় সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যাও কমেছে বলে পুলিশ জানিয়েছে। 370 ধারা বাতিলের আগে এবং পরে 3 বছরের ঘটনার তুলনা করে জম্মু কাশ্মীর পুলিশ বলছে, কাশ্মীর জোনের সন্ত্রাসী ঘটনা হ্রাস পেয়েছে। এ সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস আজ শুক্রবার রেডিও তেহরানকে বলেন,
রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষের নিরাপত্তা, জীবনের নিরাপত্তাকে সুনিশ্চিত করা, সেইটাতে তারা ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, কাশ্মীর উপত্যকা কার্যত অবরুদ্ধ, মত প্রকাশে কোনটাই সেখানে নেই, খালি মানুষের মৃত্যু দিয়ে তারা সাফল্য মাপছে, এরা মৃত্যুর কারবারই,
বলছিলেন ছোটন দাস। 2019 সালের 5 আগস্ট কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া সংবিধানের 370 ধারা সরিয়ে দিয়েছিল। বিরোধী দলগুলো 370 ধারা অপসারণের এক নাগাড়ে বিরোধিতা করছে। পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স 370 ধারা পুনর্বহালের দাবি জানিয়ে চলেছে। পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেছেন, 370 ধারা বাতিলের কারণে কাশ্মীর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। অন্যদিকে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লাহ বলেছেন, বিজেপি 370 ধারা বাতিল করে ভারতকে বিভক্ত করার কাজ করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর আগামী 5 বছরের জন্য বৈশ্বিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ এবং তাইওয়ান নিয়ে যখন মারাত্মক রকমের অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তখন তিনি এই প্রস্তাব দিলেন। রাজধানী মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল বলেন, চীন, তাইওয়ান এবং আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনা আন্তর্জাতিক মূল্যস্ফীতি এবং সাপ্লাই চেইনকে বাধাগ্রস্ত করেছে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় অন্তত 5 বছরের জন্য যুদ্ধবিরতির বিষয়ে একমত হতে পারে। একটা যুদ্ধবিরতি চলমান যুদ্ধ, সহিংসতা এবং উস্কানির অবসান ঘটাতে পারে। তিনি বলেন, একবার যুদ্ধ বন্ধ হলে তা অব্যাহত রাখতে হবে, বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার ক্ষেত্রে এটি বিশেষভাবে জরুরি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। কাবুলে সম্প্রতি দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে তালেবান সরকার ব্যাপক পুলিশি অভিযান চালিয়েছে। এ অভিযানে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্বেগের বিষয় হল রাজধানী শহর কাবুলে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, কাজেই তালেবান সরকারের উচিত জননিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্ক হওয়া। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
আফগানিস্তানের রাজধানী কাবুলের কারতে সাখি এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের 4 সদস্য নিহত হয়েছে। পুলিশি অভিযানে ওই 4 দায়েশ সন্ত্রাসী নিহত হয়। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, দায়েশ সন্ত্রাসীরা কারতে সাখি এলাকায় মোহাররামের শোকানুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা করছিল। কাবুলের পুলিশ মুখপাত্র খালেদ জাদ্রানও মিডিয়াকে বলেছেন, 8 ঘন্টা ধরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়। সর্বশেষ সন্ত্রাসী নিহত হবার মধ্য দিয়ে ওই অভিযান সমাপ্ত হয়। জাদ্রান আরও জানান, ওই সংঘর্ষে 4 পুলিশ আহত হয়েছে এবং 1 মহিলা পুলিশ সহ 2 পুলিশ সদস্য নিহত হয়েছে। 2021 সালের আগস্টে তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশে বিদ্যমান সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবিলার মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে এমনটা ভাবাই স্বাভাবিক, কিন্তু গত 1 বছরে দায়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তেমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা যায়নি। আশরাফ গনির সরকারের পতনের পর তালেবান সরকার ক্ষমতা হাতে নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল দেশের সকল গোষ্ঠী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, যারাই জননিরাপত্তা বিঘ্নিত করবে তাদের বিরুদ্ধে আপ্রাণ লড়াই করা হবে। সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দায়েশ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর কাবুল সহ বিভিন্ন এলাকায় বহু হামলা চালিয়েছে। তালেবান কেবল মোহররমের শোক পালনকারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযান চালিয়েছে। এ ব্যাপারে আঞ্চলিক বিষয়ের বিশেষজ্ঞ বাহরাম জাহেদি বলেন, আফগানিস্তানে দায়েশ সন্ত্রাসীদের অন্যতম লক্ষ্য হল শিয়া ও সুন্নিদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। উদাহরণস্বরূপ কান্দাহারের একটি শিয়া মসজিদে বিস্ফোরণের কথাটি উল্লেখ করা যায়। ওই বিস্ফোরণ ঘটিয়ে তারা শিয়া ও সুন্নিদের মধ্যে সংশয় সৃষ্টির চেষ্টা চালিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত পরিবেশ সম্পূর্ণ উল্টে যায়। কান্দাহারের সুন্নি জনগণ শিয়াদের রক্তদানের জন্য দীর্ঘ লাইন তৈরি করে পরিবেশকে ভ্রাতৃত্বপূর্ণ এবং মুসলমানদের ঐক্যের প্রতীকে পরিণত করেছিল। সুতরাং সন্ত্রাসী গোষ্ঠীর সাম্প্রতিক হামলা আবারও প্রমাণ করেছে, এই গোষ্ঠী সকল ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালাতে পারে। তাই তালেবান সরকারের দায়িত্ব হল সকল অমানবিক কর্মকাণ্ড মোকাবেলায় তাদের সমস্ত শক্তিকে কাজে লাগানো।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের ক্ষেত্রে আধ্যাত্মিক দরবেশ শাহ সুলতান বলখি মাহি সাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে ইতিহাসে এসেছে। তার সম্পর্কে আজ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের ক্ষেত্রে যে সকল আধ্যাত্মিক দরবেশ বা যোদ্ধা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ সুলতান বলখি মাহি সওয়ার। একাদশ শতাব্দীতে আফগানিস্তান থেকে আগত এই মুসলিম ধর্মপ্রচারক প্রথমে সন্দ্বীপে ইসলাম প্রচার করেন এবং পরে পুনর্বর্ধন বা বর্তমান বগুড়া অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত করেন। পুনর্বর্ধনের রাজধানী মহাস্থানগড়ে রয়েছে তার মাজার। এ স্থানটি আজ পুণ্যার্থীদের জন্য এক তীর্থস্থান। 1685 সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বলখির দরগা খাজনা মুক্ত ঘোষণা করা হয় এবং মাজারে বুড়িকা দরজা নামে প্রবেশ দ্বার স্থাপন করা হয়। প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ পুণ্যলাভের আশায় মাজারে এসে জিয়ারত করেন, সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য নফল নামাজ ও দোয়া দরুদ পাঠ করেন, এছাড়া জাগতিক মনোবাঞ্ছা পূরণের জন্য মাজারের বাক্সে দান করেন। এ প্রসঙ্গে মাজার এলাকার এক দোকানি আবু ওবায়দা খোকন রেডিও তেহরানকে জানান,
মাজার দা জিয়ারত করে নামাজ পড়ে চলে যায়। আবার কেউ আসে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত, তারা আসে মাজার জিয়ারত করে নামাজ পড়ে কিছু দান দক্ষিণা ওখানে দেয় ফকির দিয়ে চলে যায়। এরকম বিভিন্ন জন বিভিন্ন নিয়োগ করে আসে। শুক্রবার জন্য হলে 100টা বাস আসে বিভিন্ন জায়গা থেকে, হিন্দুরাও আসে, বৌদ্ধরাও আসে, বিদেশিরাও আসে, আসে ওই যাই যাই নিয়োগ করে আসে। কেউ কেউ আসে দেখো অনেক বড় লোক আসে, এসে নিয়োগ করতে যে ফকিরকে টাকা দিলে এখানে এসে সবাইকে 10 থেকে 10 টাকা হয়তো 20 টাকা এরকম বা 30 টাকা এরকম করে দান করে চলে যায়।
মহাস্থানগড় মাজার মসজিদ কমিটির প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান রেডিও তেহরানকে জানান,
আমরা প্রতি 3 মাস পর পরে দান বাক্স খুললে এখান থেকে দেখা যায় 35 লক্ষ 40 লক্ষ টাকা আসে, ইয়ারলি প্রায় 1 কোটির উপরে টাকা আসে। এটা আমাদের মানুষের এখানে টাকা হলো দানের টাকা, শুধু দান বাক্সে দানের টাকাটাই আমাদের আয়ের প্রধান উৎস। দেখা যায় বছর শেষে 60-65 লক্ষ টাকা খরচ হয়ে যায়, বাকি টাকা আছে ব্যাংকে আছে আমাদের, আয় ধর আমাদের কারোর কাছে চাইতে হয় না আর কি।
কথিত আছে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাস আকৃতির নৌকাতে করে মহাস্থানগড়ে এসেছিলেন, সেই থেকে তার নামের সাথে যুক্ত হয়েছে মাহি সওয়ার বা মাসের পিঠে সওয়ার হয়ে আসা আগমনকারী। তিনি বলক থেকে এসেছিলেন, সেজন্য তাকে শাহ সুলতান বলখিও বলা হয়। মহাস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পশুরমের সেনাপ্রধান ও মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করেন। এভাবে পুনর্বর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাঁধে এবং একসময় শাহ সুলতানের দলের উপরে হামলা করে। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত এবং মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর সংবাদ শুনে রাজকন্যা শিলাদেবী করতোয়া নদীতে ডুবে মারা যান। তার ডুবে যাওয়ার স্থানটি আজও শিলাদেবীর ঘাট বলে পরিচিত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ আলোচনা।
শোকাবহ মহরম, শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে ইমাম হোসাইনের চিরঞ্জীব মহাবিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার সপ্তম পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। গত পর্বের আলোচনায় আমরা কারবালা বিপ্লবের ইতিহাস নিয়ে বানোয়াট গল্প বা কিচ্ছা কাহিনীর অস্তিত্ব সম্পর্কে কথা বলেছি। এ প্রসঙ্গে ব্যাপক প্রচলিত বাংলা উপন্যাস বা বই বিষাদ সিন্ধুতে উল্লেখিত কয়েকটি ভিত্তিহীন ধারণা, গল্প ও তথ্য তুলে ধরেছি। বিষাদ সিন্ধুতে উল্লেখিত আরেকটি বানোয়াট তথ্য হল হযরত আলীর পুত্র মোহাম্মদ ইবনে হানাফিয়ার সাথে শিমারের যুদ্ধ না, বাস্তবে শিমারের সঙ্গে মোহাম্মদ ইবনে হানাফিয়ার কোনো যুদ্ধ হয়নি এবং তিনি শিমারকে শাস্তিও দেননি। বরং মুক্তার সাকাফি যখন কুফার শাসন ক্ষমতা থেকে বনি উমায়াকে উচ্ছেদ করেন, তখন তিনি শিমার, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সহ ইমাম হুসেইনের হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাদের প্রায় সবাইকে শাস্তি দেন ও হত্যা করেন। তবে ইয়াজিদ মুক্তারের উত্থানের কয়েক বছর আগেই মারা যায় এবং তার মৃত্যুর ধরন বা অবস্থা নিয়েও নানা ধরনের বর্ণনা রয়েছে, যেমন মাতাল অবস্থায় টয়লেটে পড়ে গিয়ে বা ঘোড়া থেকে পড়ে কিংবা আগুনে পুড়ে অথবা মারাত্মক রোগে ভুগে মৃত্যু ইত্যাদি।
অনেকেই এমন ধারণা রাখেন ও প্রচার করেন যে ইমাম হুসাইন আলাইহিসসালাম উম্মতের পাপের বোঝা কাঁধে নিতেই নিজের জীবন উৎসর্গ করেছেন, যাতে মহানবীর উম্মতের কাউকেই পাপের জন্য শাস্তি পেতে না হয়। এটাও একটি ভিত্তিহীন ধারণা বা অযৌক্তিক বিশ্বাস। যদি তাই হতো তাহলে তিনি বলতেন, আমার শাহাদাতের পর মুসলমানরা তোমরা যত খুশি পাপ করো, কারণ তোমাদের পাপের বোঝা বহনের কাজ আমার শাহাদাতের মাধ্যমে হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন আলাইহিসসালাম সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নির্দেশ প্রদানের কুরআনি বিধান বাস্তবায়ন করতে ও তার নানা উম্মতের সংস্কার সাধন করতেই বিপ্লব করেছিলেন বলে নিজেই উল্লেখ করেছেন। তার ওই বিপ্লব বা আন্দোলন না ঘটলে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যেত বা যা থাকত তা হতো নামে মাত্র ইসলাম।
ইমাম হুসাইন শিখাতে চেয়েছেন যে কখনো কখনো শহীদি মৃত্যু ছাড়া প্রকৃত জীবন ও সম্মানজনক জীবন অর্জন করা যায় না। শহীদি মৃত্যু ঘন অন্ধকারেও এনে দেয় মুক্তির দিশা, যেন ঘন অন্ধকারে সূর্যের আলোর তীব্র ঝলকানি। আকাশচুম্বী জুলুম আর স্বৈরাচারের মাঝে ন্যায়নগতার বজ্র আওয়াজ তোলার নবতী মিশনকেই অব্যাহত রাখতে বিপ্লব করেছিলেন শহীদ সম্রাট ইমাম হুসেইন আলাইহিসসালাম। তার বিপ্লব দিশেহারা উম্মতের চরম স্থবিরতার মাঝে বিশ্ববিবেককে দিয়েছিল প্রচণ্ড ধাক্কা, অসীম ঝাঁকুনি। যখন সবাই ছিল ইয়াজিদের জুলুমের ভয়ে আতঙ্কগ্রস্ত, তখন এই মহান ইমাম হতাশ জগতের পিনপতন নিস্তব্ধ নিরবতার মাঝে হঠাৎ গর্জে ওঠেন এবং মিথ্যার ঘুমপাড়ানি গানে নির্জীব ঘুমন্ত জাতির মধ্যে আপোষের শৃঙ্খল ছেড়ার হায়দারি হাঁক হাঁকেন। তিনি বজ্রকণ্ঠে সত্যবাণীর স্লোগান তুলে মিথ্যাকে তলিয়ে দেয়ার দুনিয়া কাঁপানোর ডাক দিয়েছিলেন বলেই তা অমরত্ব পেয়েছে।
ইমাম হুসাইন আলাইহিসসালাম পবিত্র কুরআনের এ বাণীর বাস্তবায়ন তুলে ধরতে চেয়েছেন, যে বাণীতে বলা হয়েছে আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের উদ্যোগ নেয় বা সেজন্য সচেষ্ট হয়। তিনি পবিত্র কুরআনের এ বাণীর বাস্তবায়নও তুলে ধরতে চেয়েছেন, যে বাণীতে বলা হয়েছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহও তোমাদের সাহায্য করবেন। ইমাম হুসাইন আলাইহিসসালাম পবিত্র কুরআনের এ বাণীর বাস্তবায়ন তুলে ধরতে চেয়েছেন, যে বাণীতে বলা হয়েছে মানুষ কি মনে করেছে যে আমরা ইমান এনেছি এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেয়া হবে। মহান আল্লাহ পবিত্র কুরআনে মানুষকে ভয়, রোগ, শোক, অভাব ইত্যাদি আরও অনেক মাধ্যমে পরীক্ষা করবেন বলে অঙ্গীকার করেছেন, যাতে বোঝা যায় যে কারা প্রকৃত ইমানদার ও আল্লাহর পথে অবিচল ও ধৈর্যশীল। ইমাম হুসাইনের বিপ্লবও আমাদের তা স্মরণ করিয়ে দেয়।
মুক্তার সাকাফি যখন কুফার শাসন ক্ষমতা থেকে বনি উমাইয়াকে উচ্ছেদ করেন, মহান আল্লাহ পবিত্র কোরআনে মুমিনদের জীবন বেহেশতের বিনিময়ে কিনে নিয়েছেন বলে উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লাহর পথে সংগ্রামের ময়দানে বা জিহাদের ময়দানে জীবন দান করলে মহান আল্লাহ এর বিনিময়ে বেহেশত প্রদান করবেন, যদিও আমাদের জান ও মাল সবকিছুরই মালিক আল্লাহ। ইমাম হুসাইন আলাইহিসসালাম এই জিহাদি সংস্কৃতি ও শাহাদাতের সংস্কৃতিকেই চালু করতে চেয়েছিলেন মুসলমানদের মধ্যে। অবশ্য ইমাম সেরকম সহজ জিহাদে যোগ দেননি, যে জিহাদে যাওয়া সবার জন্য সহজ ও সবাই দলে দলে খুশি মনে হাসতে হাসতে শত্রুর মোকাবেলায় বিজয়ের সুনিশ্চিত আশা নিয়ে কিংবা ব্যাপক গণিমত লাভের আশা বুকে নিয়ে এবং কোনো ধরনের ক্ষুধা ও তৃষ্ণা বা অসম যুদ্ধের ভয় না রেখেই এগিয়ে যান। ইমাম হুসাইন চেয়েছিলেন ইসলামের পুনরুজ্জীবনের জন্য তার সব কিছু বিলিয়ে দিতে, যাতে মুসলমানদের মধ্যে গাফিলতি ও অচৈতন্যের অমানিসার আধার দূর হয়ে যায়। তার মহান সঙ্গীরাও সংখ্যায় কম হওয়া সত্ত্বেও নিজেদের জীবন দিয়ে জাতির বিবেককে জাগিয়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন।
হ্যাঁ, শহীদ সম্রাট ইমাম হুসাইন আলাইহিসসালাম ও তার সঙ্গীদের শাহাদাত স্থবির ও নিশ্চল হয়ে পড়া তৎকালীন ইসলামী সমাজের শিরায় শিরায় রক্ত সঞ্চালনে সক্ষম হয়েছিল এবং বিকৃত হয়ে পড়া ইসলাম আবারও ধীরে ধীরে তার আসল রূপ ফিরে পেতে থাকে। আজ পর্যন্ত যত মানুষ শহীদ সম্রাট ও তার সঙ্গীদের জন্য যত চোখের পানি ফেলেছে, তত পানি কখনো ফেলেনি ও ফেলবেও না কিয়ামত পর্যন্ত, এবং সেসব পানি জমা করলে হয়তো একটি বড় সাগরের রূপ নেবে। আর এই শোকই যুগে যুগে পরিণত হচ্ছে মহাশক্তিতে, যে মহাশক্তির জোয়ারে ভেসে গেছে সাম্রাজ্যবাদের কত আগ্রাসন ও কত তাগুতি ও জালিম সরকার। আব্বাসীয়রা নবীজির আহলে বাইত পন্থীদের সমর্থন নিয়ে উৎখাত করে বনি উমাইয়াদের, অবশ্য তারাও নবীবংশের কাছে ক্ষমতা না দিয়ে নিজেরাই ক্ষমতা দখল করে বসে।
শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামীকাল।
শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ আলোচনা শুনছিলেন। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 5 আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাব। প্রথমেই বাংলাদেশের দৈনিকগুলোর কিছু শিরোনাম। চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণ, আরও 2 আসামি গ্রেফতার, মানব জমিন। অস্ত্র দিয়ে হামলা হলে পুলিশ কি আঙুল চুষবে, কাদের? প্রথম আলো। ধারণার উপর ভিত্তি করে প্রকল্প তৈরি, যুগান্তর। দৈনিকটির আরেকটি শিরোনাম, ব্যবসায়ীরা চাইলেও রাত 8টার পর দোকান খোলা রাখা সম্ভব না। শেখ কামালের মতো বহুমুখী গুণের চর্চার আহ্বান প্রধানমন্ত্রীর, কালের কণ্ঠ। টঙ্গীতে কিশোর গ্যাংয়ের 7 সদস্য গ্রেফতার, বাংলাদেশ প্রতিদিন। এবারে ভারতের কিছু দৈনিকের শিরোনাম। রাষ্ট্রপতি ভবন যাওয়ার পথে আটক রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস সাংসদ, দৈনিক আজকাল। আপাতত দেশ ছাড়া করা যাবে না রোহিঙ্গা মহিলাদের, দিতে হবে ন্যূনতম সুযোগ সুবিধা, নির্দেশ হাইকোর্টের, দৈনিক সংবাদ প্রতিদিন। শিশু চুরি থেকে ধর্ষণ, ফুটপাথ যেন অপরাধীদের মুক্তাঞ্চল, আনন্দবাজার পত্রিকা। তো শ্রোতা বন্ধুরা, এবারে চলুন গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক। চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণ, আরও 2 আসামি গ্রেফতার শীর্ষক খবরে দৈনিক মানব জমিন লিখেছে, টাঙ্গাইলে চলন্ত নৈশ কোচে ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় ডাকাত দলের আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতার দুজন হলেন আব্দুল আওয়াল ও নুরুন নবী। এই নিয়ে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় তিন আসামি গ্রেফতার হল। গত মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর থেকে ইগল এক্সপ্রেসের একটি বাস নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। রাত 11:30 দিকে সিরাজগঞ্জের একটি খাবার হোটেলে যাত্রা বিরতি করে। সেখান থেকে যাত্রা শুরুর পর তিন দফায় যাত্রীবেশী কয়েকজন ডাকাত বাসে ওঠে। বাসটি টাঙ্গাইল অতিক্রম করার পর ডাকাতরা অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসটি তাদের নিয়ন্ত্রণে নেয়। তারা যাত্রীদের হাত পা চোখ বেঁধে তাদের সব লুটে নেয়। এ সময় বাসে থাকা এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। অস্ত্র দিয়ে হামলা হলে পুলিশ কি আঙুল চুষবে কাদের, শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে। ভোলায় পুলিশের উপর বিএনপির নেতা কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ভোলার ঘটনা কে ঘটিয়েছে, ভিডিও ফুটেজ দেখুন কিভাবে ঘটেছে, কারা আক্রমণ করেছে, অস্ত্রশস্ত্র নিয়ে কারা মিছিল করেছে, কারা সেই অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা করেছে, পুলিশ কি করবে, আঙুল চুষবে। ভোলায় বিএনপির ঘাতক চেহারা স্পষ্ট হয়েছে। ব্যবসায়ীরা চাইলেও রাত 8টার পর দোকান খোলা রাখা সম্ভব না, শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে। ব্যবসায়ীরা চাইলেও রাত 8টার পর ব্যবসা প্রতিষ্ঠান কোনোভাবেই চালু রাখতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। লোডশেডিং এর ফলে কি পরিমাণ সাশ্রয় হয়েছে সেটি বুঝতে আরও সময় লাগবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এদিকে ব্যাটারি চালিত যানবাহনে থিয়াম ব্যাটারি ব্যবহারের অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন নসরুল হামিদ, কারণ এতে স্বল্প সময়ে চার্জ হওয়ায় বিদ্যুৎ সাশ্রয় হবে বলেও জানান তিনি। শেখ কামালের মতো বহুমুখী গুণের চর্চার আহ্বান প্রধানমন্ত্রীর, শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে। কামাল ছিল বহুমুখী প্রতিভার অধিকারী, সে মুক্তিযোদ্ধা ছিল, কাজেই মুক্তি সংগ্রাম, দেশের সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে তার যে অবদান সেটি মাথায় রেখে আমাদের যুব সমাজকে বলবো, তারাও যেন খেলাধুলা, সংস্কৃতি চর্চা, সমাজ সেবা সব দিকে আরও আন্তরিক হয়, নিজেদের আরও বেশি সম্পৃক্ত করে, সেটাই আমার আকাঙ্ক্ষা। আজ শহীদ শেখ কামালের 73তম জন্মবার্ষিকীতে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টঙ্গীতে কিশোরগঞ্জের 7 সদস্য গ্রেফতার, শীর্ষক খবরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে। গাজীপুরের টঙ্গীতে টাকা ভাগাভাগি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারির ঘটনায় উভয় দলের 7 সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5 জন এবং বুধবার রাতে টঙ্গীর মিত্তিবাড়ি এলাকা থেকে দুই কিশোর গ্যাং দলের প্রধান 2 জনকে গ্রেফতার করা হয়। আটক রাশিদ খান মেনন স্থানীয় ছাত্রলীগ কর্মী ও 53 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি সেলিমিয়া এবং এনামুল হক অনেক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি হাজি নূর মোহাম্মদ মামুনের অনুসারী বলে জানান স্থানীয়রা। তো শ্রোতা বন্ধুরা, এবারে চলুন কলকাতা বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেওয়া যাক। রাষ্ট্রপতি ভবন যাওয়ার পথে আটক রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস সাংসদ, শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে। মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে আজ বিক্ষোভ কর্মসূচি রয়েছে কংগ্রেসের। কংগ্রেসের সদর দফতর থেকে প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেসের নেতা নেত্রীরা যাবেন প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ে। অন্যদিকে সংসদ থেকে কংগ্রেসের দুই কক্ষের সাংসদরা যাচ্ছিলেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। তাদের কর্মসূচি ছিল সংসদ থেকে রাষ্ট্রপতি ভবন চলো। সাংসদদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন রাহুল গান্ধী। মিছিল বিজয় চক পৌঁছানোর আগেই তাদের আটক করে পুলিশ। আপাতত দেশ ছাড়া করা যাবে না রোহিঙ্গা মহিলাদের, দিতে হবে ন্যূনতম সুযোগ সুবিধা, নির্দেশ হাইকোর্টের, শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে। আদালতের নির্দেশ ছাড়া দমদম সংশোধনাগারে বন্দী 4 রোহিঙ্গা মহিলাকে দেশের বাইরে পাঠানো যাবে না। পাশাপাশি তাদের বাঁচার অধিকার যাতে কোনোভাবেই খর্ব না হয় তাও স্পষ্ট করতে হবে কারা কর্তৃপক্ষকে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। শিশু চুরি থেকে ধর্ষণ, ফুটপাত যেন অপরাধীদের মুক্তাঞ্চল শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, রাত একটু গাঢ় হলেই রং বদলাতে শুরু করে শহরের ফুটপাত। কখনো জানা যায় মধ্যরাতে ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে কোনো তরুণীকে, কখনো আবার সামনে আসে কাজ দেওয়ার নাম করে কোনো এক নাবালিকাকে নিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে মিলে গণধর্ষণ করেছে কেউ। সময় বদলালেও অপরাধের ছবি বদলায় না ফুটপাতের জীবনে। পুলিশি তদন্ত, গ্রেফতারি, নজরদারি সবই নাকি ঠিকঠাক মতো হয়, কিন্তু তারপরও অপরাধ থামানো যায় না। তালতলার ঘটনাটি সে কথাই আবার নতুন করে মনে করাচ্ছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা শুনছিলেন, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও দেখরান থেকে। এবার রয়েছে শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন।
আলাপন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী নূর খান লিটন। জনাব নূর খান লিটন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব নূর খান লিটন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে বলে সরকার বলছে। প্রশ্ন হচ্ছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ কি নিশ্চিত হয়েছে বলে আপনার মনে হয়?
আমরা গত দুইটি নির্বাচন লক্ষ্য করলাম, সেই নির্বাচনে যে পদ্ধতি অনুসরিত হয়েছে সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটা জিনিস চাউর হয়েছে যে দিনের ভোট রাতেই হয়েছে, অর্থাৎ আগের রাত্রেই ভোট হয়ে গিয়েছে, এরকম একটি বিষয় সাধারণ মানুষ বিশ্বাস করছে। এবং রাজনৈতিক প্রায় অধিকাংশ দলই কিন্তু মনে করে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় নির্বাচনের ফলকে পাল্টিয়ে দেওয়া হয়েছে। এরকম একটি প্রেক্ষাপটে বাংলাদেশে এখন যেটি আমরা লক্ষ্য করছি যে নির্বাচন যত সামনে আসছে তত কি পদ্ধতিতে নির্বাচন হবে সেই বিষয় নিয়ে বিতর্কটা সামনে চলে আসছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের বক্তব্য হচ্ছে এই সরকার বহাল থাকা অবস্থায় নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে, এবং বিরোধী দলের ভিতরে অনেকেরই মতামত যে এরকম অবস্থার প্রেক্ষিতে এই সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনের ফল পাল্টিয়ে দেবে এবং সেই নির্বাচনে নিরপেক্ষতার কোনো সুযোগ থাকবে না। আমাদের পরপর দুটো নির্বাচনের যে অভিজ্ঞতা আমরা দেখেছি একজন মানবাধিকার কর্মী হিসেবে, সেখানে খুব স্পষ্টতই আমরা বলতে পারি আমি আমার ভোট দিচ্ছি এবং আমার দেয়া ভোটটি যে গণনা করে প্রকাশিত হচ্ছে এই জায়গাটিতে আমার আস্থার অভাব আছে। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ ভোট দিতেই পারছে না, এমনকি ইভিএম মেশিনে দেখা গেছে যে ভোটার যখন ভোট দিতে গিয়েছে বাটন টেপার সময় কিন্তু অন্য মানুষ বাটন টিপে দিয়েছে, একটা নির্দিষ্ট সরকারি দলের মার্কায় বাটনটা চাপ পড়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো একটি দেশে, যে দেশে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে যে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন দলীয় সরকারের অধীনে সম্ভব না, এরকম একটি প্রেক্ষিতে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা তত্ত্বাবধায়ক পদ্ধতি ছাড়া এখানে নির্বাচন নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই।
আচ্ছা, সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলো, এই নির্বাচন কি বার্তা দিল? নিরপেক্ষ নির্বাচনের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?
দেখেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এত জটিল, কঠিন এবং সাধারণ মানুষের ভিতরে এমন একটা অনাস্থার জায়গায় চলে আসছে যে সেখানে এক দুইটি স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে বা এক দুইটি উপনির্বাচনের উদাহরণ দিয়ে সিদ্ধান্ত উপনীত হওয়ার সুযোগ নেই। বরং বাংলাদেশের মানুষের ভিতরে এটা প্রথিত হয়েছে যে দুই একটি নির্বাচন নির্বাচন কমিশন এবং সরকার সুষ্ঠু দেখানোর চেষ্টা করবে, যাতে সবাই নির্বাচনে অংশ নেয় এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনের ফলাফল পরিবর্তন করার জন্য নানান ধরনের কৌশল তারা গ্রহণ করতে পারে। এবং সেই ক্ষেত্রে এমনটিও শোনা যায় যে নির্বাচন কাজের সাথে যারা যুক্ত থাকেন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সবাই যেন সরকারের ছক বাধার নিয়মের মধ্য দিয়ে নির্বাচনটা পরিচালনা করেন এবং সরকারের নির্দেশিত ফলাফলই তারা ঘোষণা করেন, এমনটি কিন্তু সাধারণ মানুষের ভিতরে বদ্ধমূল ধারণা।
জনাব নূর খান লিটন, কুমিল্লার নির্বাচনের শেষের দিকে ফল প্রকাশে বিলম্ব কিছু সময় স্থগিত রাখার বিষয়টিও কিন্তু ছিল।
সর্বশেষ একটা টেলিফোন মানে বেশ সময় ক্ষেপণ করে যে ফলাফলটি ঘোষিত হয়েছে তার পূর্বাপর পরিস্থিতি যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে কুমিল্লার ভোট যে সুস্থ হয়েছে সেখানে কিন্তু বলার জন্য নেই।
শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিশিষ্ট মানবাধিকার কর্মী নূর খান লিটনের সাক্ষাৎকার শুনছেন। আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব নূর খান লিটন, অভিযোগ রয়েছে একজন এমপিকে সামাল দিতে পারেনি নির্বাচন কমিশন, ফলে জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশন মুখ থুবড়ে পড়বে, আপনার কি মনে হয়?
দেখেন, এটা শুধু আমার মনে করার বিষয় না, বাংলাদেশের যে কোনো নাগরিক যিনি বুদ্ধি সম্পন্ন, যিনি খোঁজ খবর রাখেন, তিনিও এই একই প্রশ্ন রাখবেন যে এরকম একটি অবস্থায় নির্বাচন কমিশন আদৌ নিরপেক্ষ নির্বাচন কন্ডাক্ট করতে পারবে কিনা, পরিচালনা করতে পারবে কিনা। খুবই স্পষ্ট যে এটি এই অবস্থায় অর্থাৎ দলীয় সরকার বহাল রেখে, তার অ্যাডমিনিস্ট্রেশন বহাল রেখে, এবং একটা অ্যাডমিনিস্ট্রেশন বলতে অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে, আমরা বিগত দিনগুলিতে দেখছি যে সেই গ্রুপটাই কিন্তু নির্বাচনের নিয়ামক শক্তি হিসাবে কাজ করে এবং তাদেরকে দেখা গেছে যে পরবর্তীতে পদায়ন করা হয়, এরকম নানান বিষয় কিন্তু মানুষের ভিতরে কাজ করছে। এবং মানুষের ভিতরে কিন্তু সরকারের যে ব্যবস্থাপনা তার কোনো অংশের প্রতি কিন্তু মানুষের সামান্যতম আস্থা বলে আমি মনে করি না। প্রশাসনের দিকে তাকান, সব জায়গায় এক ধরনের ঘুরে ধরে গিয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ আছে, কারণ কোনো কাজই কিন্তু ঠিক মতো বাংলাদেশে হচ্ছে না এবং মানুষের কিন্তু প্রায় সব ক্ষেত্রেই এক ধরনের অনাস্থা রয়েছে। মাঝে মাঝে আমরা বিচারের বাণীকে নিভৃত্তে কাটতে দেখি।
আপনি আস্থাহীনতার জায়গার কথা বলছিলেন, তো বেশিরভাগ বিরোধী দল বলছে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। তাদের বক্তব্য একটাই, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আপনার পর্যবেক্ষণ কি?
এখন পর্যন্ত যে সমস্ত লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে তাতে খুব স্পষ্ট যে নির্বাচন কমিশনের পক্ষে কিন্তু এই বিশাল একটা জাতীয় নির্বাচন নিরপেক্ষ করার জন্য যেই ধরনের শক্তি, যেই ধরনের আপনি আইনগত ভিত্তি এবং যেই ধরনের কাঠামো থাকা দরকার বা যেই ধরনের পরিবেশ থাকা দরকার, এর কোনোটাই কিন্তু বর্তমান বহাল নেই। ফলে নির্বাচন কমিশন চাইলেও কোনোভাবে এটাকে নিরপেক্ষ নির্বাচন করার সুযোগ নেই, কারণ মনে রাখতে হবে এই নির্বাচন কমিশন কিন্তু দিন শেষে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের উপরই কিন্তু ভর দিয়ে তাকে নির্বাচনটা করতে হবে।
জনাব নূর খান লিটন, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। সব শেষে আপনার কাছে জানতে চাইব, স্বাধীনতার অর্ধ শতাব্দী পরে এসেও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন এবং ভোটাধিকার নিয়ে সংকট চলছে, কি বলবেন আপনি?
দেখেন, প্রথম হচ্ছে যে আদর্শের উপর ভিত্তি করে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং আমরা বিজয় অর্জন করেছিলাম, সেই জায়গাটি কিন্তু আমরা বিজয় অর্জনের পরপরই আমরা সেই জায়গা থেকে ছিটকে বেরিয়ে এসেছি। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে আদর্শ, শোষণহীন একটা সমাজ, গণতান্ত্রিক একটা সমাজ, অসাম্প্রদায়িক একটা সমাজ এবং ন্যায্যতার ভিত্তিতে অর্থনৈতিক বণ্টনের একটা সমাজ, এই জায়গা থেকে কিন্তু তখনই আমরা বেরিয়ে এসেছি। ফলে এইখানে যে রাজনৈতিক সংগ্রাম, যে সাংস্কৃতিক সংগ্রাম গড়ে ওঠা দরকার ছিল বা চলমান থাকা দরকার ছিল, সেটি কিন্তু স্বাধীনতার সূর্য উঠার সাথে সাথেই কিন্তু এটি বিলীন হয়ে যায়। অর্থাৎ আন্দোলন সংগ্রাম এটা চলমান বিষয়। এই জায়গা থেকে যখন আমরা ছিটকে বেরিয়ে গেলাম, তখন কিন্তু আর 50 বছর বলেন, 100 বছর বলেন বা 10 বছর বলেন, সেই জিনিসটাকে কার্যত মানে সেরকম একটি পরিবেশ তৈরি করতে কখনোই সহায়ক শক্তি হিসাবে এটা আবির্ভূত হয় না। যেমন যখন আপনি গণতান্ত্রিক চর্চা করার ব্যবস্থা রাখেন না, যখন সব জায়গায় দলীয়করণ করার চেষ্টা করেন, সমাজের ভিতরে আদর্শিক লড়াই অব্যাহত রাখেন না, যখন সমাজটাকে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত করে ফেলেন, তখন আর স্বাভাবিকভাবে কোনো কিছুই কাজ করে না। তখন সেখানে লুটেরারা তাদের ক্ষমতার দাপট দেখাবেন, গণতন্ত্রকে সংকুচিত করবেন ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাবার জন্য অবৈধ পন্থা অবলম্বন করবেন, এটাই খুব স্বাভাবিক।
তো জনাব নূর খান লিটন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ।
সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক আয়োজন আলাপন শুনছিলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইরানি জেনারেল সালামির কঠোর হুঁশিয়ারি, লেবাননে প্রস্তুত রয়েছে 1,00,000 ক্ষেপণাস্ত্র। চীন মার্কিন উত্তেজনা অব্যাহত, আমেরিকার প্রতিনিধি পরিষদের স্পিকার পেলোসি ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপ। একই দিনে ঢাকা যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। নেপালকে বন্দর ব্যবহারের প্রস্তাব দিল বাংলাদেশ। ভারতে সরকার বিরোধী আন্দোলনে নেমে গ্রেপ্তার কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা। কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের 3 বছর পূর্তি। মার্কিন সরকার মাঙ্কি পক্সের কারণে আমেরিকা জুড়ে স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটিতে পর্যন্ত 6,600 ব্যক্তি মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছে বলে বলা হয়েছে। শ্রোতা বন্ধুরা, সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।